الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله وقال النبي صلى الله عليه وسلم العلماء أمناء الدين ما لم يخالط الأمراء وإذا خالطوهم فهم لصوص الدين فاحذروهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ہم نے ہر دور میں تقدیس رسالت کے لیے وقت کی تیز ہواؤں سے بغاوت کی ہے توڑ کر سلسلہ رسم سیاست کا فسوق ایک فقط نام محمد سے محبت کی ہے میرے بعد بڑے احترام قابل سب احترام بنگلہ دیش کے غیور مسلمانوں آپ حضرات کے اس شہر میں پہلی مرتبہ حاضری ہوئی ہے اس سے پہلے میں کئی مرتبہ سلحہ کا ڈھاکہ کے جلسوں میں تقریر کر چکا ہوں مخدوم مکرم حضرت مولانا مفتی عبد الرحمان صاحب کے شدید اصرار اور حکم پر آج کا یہ پروگرام جو بنگلہ دیش کے آٹھ روزہ کانفرنسوں کے سلسلے کی پہلی کڑی ہے طے کیا گیا ہے میں ان دنوں میں برطانیہ اور سعودی عرب کے دورے سے واپس آپ کے پاس آ رہا ہوں رات میری دبئی سے 200 میل آگے الحین میں تقریر تھی اور جس مسجد میں تقریر تھی اس کا نام تھا بنگالیوں والی مسجد تو میں نے رات ان سے کہا تھا کہ بنگال آنے سے شروع ہو گیا ہے और उससे एक दिन पहले बरतानिया के एक शहर स्कॉटलैंड में इंटरनेशनल अशालिद सभा कॉन्फ्रेंस थी, जिसमें दुनिया भर के साथी जमा थे। आप हजार में से बहुत से लोगों को मालूम होगा कि मेरा ताल्लुक पाकिस्तान की एक ऐसी जमात से है जिसका नाम है सिपाह सहाबा, और ये सिपाह सहाबा आज से तकरीबन 8-9 साल पहले पाकिस्तान में कायम हुई थी। इसकी बुनियाद मुजाहिद इस्लाम हजरत मौलाना हक नवाज जमुई ने रखी थी, जिनको 1990 में उनके शहर झंग में शिया ने गोली मारकर शहीद कर दिया था। उनकी जगह पर सिपाह सहाबा की जिम्मेदारी मेरे नातवा फर्जों पर डाली गई, और आज अल्लाह ताला की तौफीक और फजल से सिपाह सहाबा पूरी दुनिया के 2 दर्जन मुल्कों में नामों से सहाबा का काम कर रही है। मेरे भाइयों, जो कुरान की आयात मैंने पढ़ी है, इन आयात की रोशनी में मेरी तकरीर का उनवान होगा हक व बातल का मार्का, और मैं आपके सामने अफवाह आलम की तारीख के हवाले से ये बात वादे करना चाहूंगा कि हक और बातल की टक्कर और आवेदन हमेशा रही, लेकिन हक हमेशा वाले आया और बातल मगलूब हुआ है। बातल जिस लिबास में भी आया, हक ने उसी लिबास में उसका मुकाबला किया। मेरे भाइयों, मसाइब और मुश्किलात से गुजरना ये सुन्नत अंबिया है। सख्त हायदार पर चढ़कर जेलों को आबाद करके गोलियां खाकर अजियतें उठाकर मुश्किलात सहकर अकाबरीन इस्लाम ने खून की नदियां अबूर करके इस्लाम के परचम को बंद किया। 1400 साल में कोई दौर ऐसा नहीं गुजरा, कोई मुल्क ऐसा नहीं गुजरा, कोई जमाना ऐसा नहीं गुजरा कि जब हक खामोश हो गया हो और बातिल नाच रहा हो। ऐसा नहीं हुआ। बातिल ने जिस लिबास में आंख उठाई, हक ने उसी लिबास में उसी अंदाज में उसका जवाब दिया, और हजूर सरवर कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया ला तजाल तारिफतन मिन उम्मती ज़ाहिरीन अला अल-हक, के क़यामत की सुबह तक एक गुरु हक को इंसाफ पर कायम रहेगा। ला यज़ुर्रुहुम मन खालफहुम, सारी दुनिया मिलकर उस गुरु की मुखालफत करे उनको नुकसान नहीं पहुंचा सकेगी। हत्ता याति अमरुल्लाह, हत्ता के क़यामत आ जाए। मेरे भाइयों, कुरान का बयान है इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह, बेशक वो लोग जिन्होंने कहा हमारा रब अल्लाह है, रब्बुनल्लाह जिन्होंने कहा हमारा रब अल्लाह है, सुम्म इस्तक़ामू, फिर इस बात पर पक्के हो गए। कितने पक्के हुए कि उनकी चमड़ियां उधर गई लेकिन रब्बुनल्लाह कहते रहे, उनको तख्तदार पे लटकाया गया लेकिन रब्बुनल्लाह कहते रहे, उनकी आंखें जमीरा की तरह निकाल दी गई लेकिन रब्बुनल्लाह कहते रहे, लबीना की तरह उनकी चमड़ी भेज दी गई लेकिन रब्बुनल्लाह कहते रहे, سمیا کی طرح ٹکڑے کر دیے گئے, لیکن رب اللہ کہتے رہے. بلال کی طرح تب کی ریت سے لٹایا گیا, رب اللہ کہتے رہے. اور نہدیا کی طرح ان کے ٹکڑے کر دیے گئے, رب اللہ کہتے رہے. حمزہ کی طرح ان کی لاش کے 12 ٹکڑے کر دیے گئے, لیکن رب اللہ کہتے رہے. حضرت زید بن دثنہ کی طرح ان کو مکہ کے چوک میں پھانسی دے دی گئی, لیکن رب اللہ کہتے رہے. حباب ابن عرب کی طرح آگ کے انگاروں پہ جلایا گیا, لیکن رب اللہ کہتے رہے. خبیب ابن ابی کی طرح انہیں پھانسی کے تختے پہ چلایا گیا, لیکن رب اللہ کہتے رہے. میرے بھائیو, قرآن کہتا ہے ثم استقاموا, جس نے رب اللہ کہا اور پہ پکا ہو گیا, جس نے اسلام کا دعویٰ کیا اس پہ پکا ہو گیا, جس نے لا الہ الا اللہ کو سینے سے لگایا اس پہ پکا ہو گیا, جس نے ختم نبوت کا دعویٰ کیا اس پہ پکا ہو گیا, جس نے اسلام کی سرسلطنت کا اعلان کیا اس پہ پکا ہو گیا. قرآن کہتا ہے تتنزل علیہم الملائکۃ, اس پر اللہ کے فرشتے نازل ہوتے ہیں اور یہ کہتے ہیں اللہ تخافوا ولا تحزنوا, اے مجاہدو تمہیں کوئی خوف نہیں کوئی غم نہیں, ولا تحزنوا تو ابشروا بالجنۃ التی کنتم توعدون, اور جنت خدا نے تمہارے لیے مقدر کر دی.
حضرت مولانا مسلم خدا کرایا کروڑ سینے ندیاں پارو اور پورا مسلم مستقبل کتنا سر ہے جیون ملائے گا اللہ تخاف ہوا رہا تھا جن میں تم نے بالکل پوچھو آڈو ایک اپنے اس پر سے لاتا بار پائے مطلب جو پتنی کا ہے یا حق ایک بار پر سے مولانا مولانا تین مالا جو خالی تو ہوا تمہارا اور جو خالی تو ہم خصوص کی انتہا کرو ہوں এরপর তিনি আশা ভাবনা বয়ন করছেন যে আপনাদের এই শ্রেণীর বাংলাদেশের এই স্থানে আমি সর্বপ্রথম আলফা আসবার তহবিল দিয়েছেন. এর পূর্বে বাংলাদেশের তিনবার আসছিলেন সিলেট এবং ঢাকাতে. এখানে আসার পূর্বে দুবাই থেকে রওনা করেছি এবং দুবাই শহর থেকে 150 কিলোমিটার দূরে এক মসজিদ একটা প্রোগ্রাম ছিল, সেটাই বাঙালি মসজিদ নামে ছিল. আমি বলছি বাঙালির সঙ্গে এখান থেকে সম্পর্ক শুরু হয়ে গেছে. এরপর বর্তমানে আসার হলের মধ্যে তিনি যে বয়ান করেছেন সেখানেও তিনি এটা প্রকাশ করেছেন যে আমি পাকিস্তানের এমন একটা পার্টির সঙ্গে সম্পর্কশীল যে পার্টিটা সিপাহে সাহাবা নামে হজরত মাওলানা আজমগুলি শহীদ রহমতুল্লাহ যা ভিত্তি রাখছিলেন. আজ থেকে 1.5 বছর আগে কর্মত্ব শিয়ারা হজরত মাওলানাকে শহীদ করে দেয়. ওনাকে শহীদ করার পর সিপাহে সাহাবার জিম্মাদারি আমার মতো অবলম্বনের কানে চাপিয়ে দেওয়া হয়. এরপর তিনি বলেন আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং জাতি করেছি এর উদ্দেশ্য হক ও বাতিলের দ্বন্দ্ব জগতে আবহমান থেকে চলে আসছে একথা প্রকাশ করা. আবহমান কাল থেকে জগতে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসতেছিল. বাতিল তখন সেই রঙে জগতে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছে, ঠিক সেই রঙে হওয়া তাকে দান দান সেখানে জগৎ দিয়ে প্রতিহত করেছে. এমন কোন সময় জগতে আসে নাই যে বাতিল একে একাই রক্ষার প্রতিরোধ করে হক প্রতিরা খামল বসেছিল, বাতিলকে রাস্তা করে দিয়েছে, কোনো প্রতিরোধ করে নাই, এমন সময় জগতে আসে নাই. বরং যেখানে বাতিল যেভাবে আসার চেষ্টা করেছে এই হক পন্থীরা ঠিক সেভাবে তার সত্যক মোকাবেলা করেছে. মোকাবেলা করতে যাইয়া কত বিপদ মুসিবত বরদাস্ত করতে হয়েছে. এইভাবে বিপদ মুসিবত বরদাস্ত করে চলাতো আমাদের আম্বিয়াদের সুন্নত এবং আসলাফের তরিকা. আমাদের আসলাফে কেরাম জেলখানায় গিয়ে ফাঁসি কাশতে ঝুলে নানা রকম সাহারা পালন করে ভুল নির্যাতনের শিকার করে আগামী দিন রক্তের দরিয়াতে কুসুল করে করে হকের দরিয়াতে বরণ করে গেছেন. যার ফলে এই মনে করেন কোন যুগ এমন গুজারি যায়নি যেখানে হক ও বাতিলের দ্বন্দ্ব জানে. এরপর তিনি আয়াতের বলবার প্রসঙ্গে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে সমস্ত মানুষ একথা বলবে যে একমাত্র আল্লাহ আমাদের রব, রাব্বুনাল্লাহ একমাত্র রব আল্লাহ. এই কথা শুধু আরামে থাকি ঘরে নেই, বরং যখন যে অবস্থায় হকপন্থীকে রাখা হয়েছিল সে অবস্থায় তারা রাব্বুনাল্লাহ আমার ধরন করেছে, হজরতের সুমাইয়া টুকরা হয়ে গেছে, রব্বুল আল্লাহ বলেছেন হজরতের বেলাল তপ্ত বালিকার মধ্যে জ্বলন্ত আগুনে করে সমানো হয়েছে, আর রব্বুল আল্লাহ বলেছেন হজরতে হামজা রাদিয়াল্লাহুকে টুকরা টুকরা করা হয়েছে, রব্বুল আল্লাহ বলেছেন এবং হজরতে সাহাবায়ে কেরাম এইভাবে প্রত্যেকে যে কোনো মুসিবত ভিতর রব্বুল আল্লাহ তার আমল ছাড়েন নাই। এই কথা রব্বুল আল্লাহ আমাদের একমাত্র আল্লাহ, এই নারা জগতে কি দেখি তারা নিজের জীবন কোরবানি করেছেন, এবং আল্লাহ তাই বলেছেন যারা রব্বুল আল্লাহ করিয়া এরপরে মজবুত থাকতে পারবে তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা তাদেরকে ইস্তিগফার দিবেন এবং খুশখবর দিবেন যে এইভাবে রব্বুল আল্লাহ করিয়া তারা জীবনের যে কোনো অবস্থায় মজবুত রকম থাকতে পারবে ফেরেশত নির্ধারিত করে দেওয়া হবে।
জেসা কি মানে আপনার সামনে আরজ দিয়া কি রব্বুল আল্লাহ এসা কলাম হে 400 সাল কি ইসলামী তারিখ রব্বুল আল্লাহ কি আজমত পর খড়ি আর যে মসায়েব ও মুশকিলাত কা দৌর صرف حضور علیہ السلام سے شروع نہیں ہوتا بلکہ حضور سے پہلے انبیاء نے بھی مشکلات اٹھائی مصائب اٹھائے دکھ اٹھائے اور قرآن سارا ان مشکلات سے بھرا ہوا ہے ان پریشانیوں کو بڑی راحت سے قرآن بیان کر رہا ہے 124,000 انبیاء دنیا میں تشریف لائے ہر پیغمبر میں دو باتیں مشترک تھیں ایک بات یہ تھی کہ ہر نبی کو اس کی قوم نے اس کے گھر سے نکالا اور دوسری بات یہ تھی کہ ہر نبی نے بکریاں چرائیں بخاری شریف میں ہے کہ کوئی پیغمبر ایسا نہیں گزرا جس نے بکریاں نہ چرائیں ہر نبی بکریاں چرائیں ہر نبی کو دھکے دے دے کر گھروں سے نکالا گیا میرے بھائیوں باطل کس لباس میں آیا حق اسی لباس میں آیا آپ دیکھیں باطل جب فرعون کی شکل آیا تو حق موسیٰ کی شکل میں آیا باطل بنی اسرائیل کے خونخواروں کی شکل میں آیا حق عیسیٰ بن مریم کی شکل میں آیا باطل کیسر و کسرا کی شکل میں آیا حق محمد رسول اللہ کی شکل میں آیا باطل حجاج کی شکل میں آیا حق سعید ابن جبیر کی شکل میں آیا باطل خلیفہ معتصم باللہ کی شکل میں آیا حق امام ابو حنیفہ کی شکل میں آیا باطل خلیفہ منصور کی شکل میں آیا حق امام احمد بن حنبل کی شکل میں آیا باطل فتنہ تاتار کی شکل میں آیا حق ابن تیمیہ کی شکل میں آیا باطل نظام الملک بادشاہ کی شکل میں آیا حق امام غزالی کی شکل میں آیا اور باطل جہانگیر کی شکل میں آیا اور حق جدد الفسانی کی شکل میں آیا باطل فتنہ انبوذت کی شکل میں آیا تو حق شاہ ولی اللہ کی شکل میں آیا باطل راجہ رنجیت سنگھ کی شکل میں آیا حق شاہ اسماعیل شہید کی شکل میں آیا باطل عیسائیت کی شکل میں آیا حق رحمت اللہ کی رحمت کی شکل میں آیا باطل انگریز کی شکل میں آیا اور حق عطا اللہ شاہ بخاری اور علماء دیوبند کی شکل میں آیا کوئی دنیا میں ایسا دور نہیں گزرا کہ باطل آیا ہو حق نہ آیا ہو آپ نے دیکھا کہ باطل خمینی کی شکل میں آیا حق منظور احمد نعمانی اور حق نواز جھنگوی کی شکل میں آیا کوئی دور ایسا نہیں آیا کہ جب علماء نے قربانیاں نہ دی ہو مشکلات نہ اٹھائی ہو دکھ نہ اٹھائے ہو انبیاء سے لے کر اتقیاء سے لے کر اماموں سے لے کر پیشواؤں سے لے کر مقتداؤں سے لے کر تخت دار پر چڑھ کر سولیوں کو چوم لیا لیکن رب اللہ کا پیغام نہیں چھوڑا
আছে যারা মাদ্রাসা ছাত্র আলে তারা হাত উঠাবেন না। তিনি বলছেন 1400 বছরের ইসলামের ইতিহাস রব্বুল আওয়াজে ভরে দাঁড়িয়ে আছে। শুধু এটুক নয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নন, তার আগের সমস্ত আম্বিয়া সাহাবী পর্যন্ত সমস্ত পাত্রের মসজিদের সামনে প্রতিদিন দাওয়াত আয়োজন করেছিল। কোরআন পাঠের মধ্যে দুইটি কথা আমরা কমন দেখতে পাই। এক কথা, প্রত্যেক নবীকে হকের আওয়াজ দেওয়া হয়েছে, ধাক্কা মেরে গপ থেকে এখান থেকে বের করা হয়েছে। দ্বিতীয় কথা, প্রত্যেক নবী জীবনের এক সময় বক্তি চালাইছেন, তেমন যেমন শহীদ বোখারি দেওয়া হয়েছে পাওয়া যায়। জগতে এমন সময় কোনো সময় যায় নাই যে হক আর বাতিলের দ্বন্দ্ব হয় নাই। বাতিল যখনই যেই রূপে আত্মপ্রকাশ করেছে, হক ঠিক সেভাবেই যুগের তারি মতো চাহিদান্ত তার সঠিক প্রতিরোধ করতে বর্তমান হয়েছে। হক জগতের ক্ষমতাসীন নম্রুদের কাছে আত্মপ্রকাশ করে, বাতিল নম্রুদের কাছে আত্মপ্রকাশ করে, হক হযরত ইব্রাহিম করেছিলতে তার প্রতিরোধ করে। হক যখন বনী ইসরাইলের ঘরে কর্তৃত্ব নিয়ে ফেরাউনের রূপ পরিগ্রহ করে, বাতিল যখন ফেরাউনের রূপ পরিগ্রহ করে, হক হযরত মুসার রূপ নিয়ে আত্মপ্রকাশ করে। হক যখন বাতিল যখন বনী ইসরাইলের রক্তচোষা বাচ্চার নামে আত্মপ্রকাশ করে, বাতিল ঈশার হক হযরত ঈসা আলাইহিস সালাম রূপে আত্মপ্রকাশ করে। বাতিল যখন কায়সার কাসওয়ান রূপে আসছিল, আবু জাহেল আবু লাহাবের রূপে আসছে, হক তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে আত্মপ্রকাশ করেছে। হক যখন বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপে আসছে, হক তখন হযরত ইমাম আহমদ হাম্বলের রূপে আত্মপ্রকাশ করেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপে আসছে, হক ইমামে আবু হানিফার রূপে আত্মপ্রকাশ করেছে। বাতিল যখনই এই জাহাঙ্গীর বাচ্চা শুরুতে আত্মপ্রকাশ করেছিল, হযরত আহমদ সাহানি মজাদের আলফজানের শুরুতে হক আত্মপ্রকাশ করেছে। বাতিল যখন ইংরেজ এবং কাইসারিয়ত নাসরানের শুরুতে আত্মপ্রকাশ করেছে, হক তখন সাহাতাউল্লাহ বুখারি এবং উলামায়ে দেওবন্দের শুরুতে আত্মপ্রকাশ করেছে এবং বাতিলের সঙ্গে সার্থক মামলা করেছে। যতটুক নয়, এরপরেও যখন কমিউনিস্ট শুরুতে বাতিল আত্মপ্রকাশ করেছিল, হক তখন হযরত তঞ্জুরি নোমানি এবং হযরত জঙ্গবীর শুরুতে আত্মপ্রকাশ করেছে। দুনিয়া এমন কোন সময় উদ্বৃত্ত হয়নি বাতিলকে এমনি ছাই দেওয়া হয়েছে, হকটার যথাযথ মোকাবিলা করেছে।
লফল হ্যা রব্বুল্লাহ, রব্বুল্লাহ কি বুনিয়াদ পর সারি কায়নাত খড়ি হ্যায়। রব্বুল্লাহ রূহ হ্যায় দীন কি, রব্বুল্লাহ রূহ হ্যায় ইসলাম কি, রব্বুল্লাহ রূহ হ্যায় তৌহীদ কি, রব্বুল্লাহ রূহ হ্যায় শরীয়ত কি, রব্বুল্লাহ রূহ হ্যায় নবিয়ো কি সদাও কি। কোই পেগম্বর বতাও জিসনে রব্বুল্লাহ নে কাহা, কোই নবি বতাও জিসনে রব্বুল্লাহ কে জুরম মে মার নে খাই, কোই নবি বতাও কি হযরত জাকারিয়া আলাইহিস সালাম কো আরে সে নে চিরা গিয়া রব্বুল্লাহ কে জুরম মে, কি ইব্রাহিম আলাইহিস সালাম কো আতশে নমরুদ মে নে ডালা গিয়া রব্বুল্লাহ কে জুরম মে, কি নূহ আলাইহিস সালাম নে 950 সাল এক এক ঘর কে দরওয়াজে পর রব্বুল্লাহ নে কাহা। বতাও क्या इस दीन के लिए, इस शरीयत के लिए यूनुस अलैहि सलाम को मछली के पेट का इम्तिहान नहीं गुजारना पड़ा। रब्बुल्लाह, रब्बुल्लाह एक अजीम जुमला है, रब्बुल्लाह एक दावत है, एक मशगूल है, एक हकीकत है, एक पैमाना है, एक वसीता है, एक नारा है, एक मेरी तवज्जो है कि अंबिया लाखों अंबिया रब्बुल्लाह की सदाएं बुलंद करते गए, मौत का जाम पीते गए, शहादत के आगोश में सोते गए, लेकिन किसी पैगंबर ने न रब्बुल्लाह को छोड़ा, न तौहीद का परचम छोड़ा, न खुदा की मोहब्बत को छोड़ा।
ए रब्बुल्लाह उन्हें की आवाज हमने की जितने भी सुन जार भित्तिर पर सारा जगत दाड़ी आते। इस्लामी इतिहास साक्षी गोटा पृथ्वी कायनात याद घर दाड़ी आते। তারপর এক লব্জ রব্বুল্লাহ, এই কথার পরে আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, গোপন আল্লাহ তিনি ছাড়েন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরীক্ষা দিতে হয়েছে, গোপন আল্লাহ ছাড়েন নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কলাতে চিরা গেছেন, গোপন আল্লাহ ছাড়েন নাই। আরো বহুত আম্বিয়া আলাইহিস সালাম জীবন্ত শহীদ হয়ে গেছেন, গোপন আল্লাহ ছাড়েন নাই। তারা এরপরে এটা এমন একটি শব্দ, এমন একটি নারা, এমন একটি আওয়াজ, এমন একটি স্লোগান, এমন একটি মজবুত পয়গামে হায়াত, যেটাকে বাদ দিয়া মুসলমান জিন্দেগি তসব্বুর করা যায় না। আমাদের আকাবেরী জেলে গেছেন, রক্তের সাগরে ডুব দিয়েছেন, সমস্ত কুরবানি করেছেন, রব্বুল আওয়াজকে তারা কোন অবস্থাতেই ছাড়তে রাজি ছিলেন না। আমরা ছাড়ব না ইনশাআল্লাহ।
মেরে ভাইও, কোরআনে পাক মে এক লফজ আতা আসহাব আর রস, ক্যা লফজ আতা আসহাব আর রস। রস আরবি জবান মে পুরানে কুয়ে কো কেতে, পুরানা কুয়া, পুরানা কুয়া উসে কেতে হ্যায় রস, আসহাব আর রস। রস ওয়ালো কো যাদ করো, রস ওয়ালো কা মতলব ক্যা, ইয়ে ভি রব্বুল আল্লাহ কা ইমতিহান হ্যায়, রব্বুল আল্লাহ কি মুরাদ পর ইমতিহান আয়া। ایک پیغمبر تھے اللہ کے فرستادہ تھے, کام برے خدا ون تھے, ان کا نام تھا حضرت حنظلہ بن صفوان علیہ الصلوۃ والسلام. کیا نام تھا؟ حنظلہ بن صفوان علیہ السلام, اللہ کے جلیل القدر پیغمبر. ایک قوم میں آئے جس کا ذکر قرآن نے کیا, صحابہ رس, پرانے کنویں والوں کو یاد کرو. پیغمبر حضرت حنظلہ بن صفوان علیہ السلام اس قوم کی طرف آئے. قوم کے سردار نے حنظلہ بن صفوان کو بلایا اور بلا کر کہا, دعوت توحید چھوڑ دے, رب اللہ کہنا چھوڑ دے, ایک خدا کی دعوت ترک کر دے. پیغمبر نے کہا, میں جان دیکھتا ہوں رب اللہ نہیں چھوڑ سکتا. پیغمبر حنظلہ بن صفوان کو سردار قوم نے, بادشاہ وقت نے سمجھایا, ان کو اذیت ناک مصائب سے دو چار کرنے کی دھمکی دی اور انہیں کہا, تجھے پھانسی کے تختے پہ لٹکایا جائے گا, تجھے تختہ ایرار پہ چڑھایا جائے گا. لیکن حنظلہ بن صفوان علیہ السلام نے کہا, میں سارے دنیا کے دکھ اٹھا کر بھی رب اللہ کا پرچم بلند کروں گا. قرآن کا بیان ہے کہ حضرت حنظلہ بن صفوان علیہ السلام کو بادشاہ وقت نے گرفتار کیا اور گرفتار کر کے انہیں چوک میں لایا گیا اور کہا, اے حنظلہ تجھے آخری مولت ہے. حنظلہ بن صفوان نے فرمایا, میں رب اللہ نہیں چھوڑوں گا. چنانچہ پیغمبر کو اٹھایا, پولیس کو حکم دیا, پولیس نے نبی کو اٹھا کر اپنے شہر کے گندے اور پانے کنویں میں پھینک دیا. گندا کنواں جس کا ذکر قرآن نے کیا, آب اور رس. رس پرانے کنویں کو کہتے ہیں. پرانے کنویں میں اللہ کے پیغمبر حضرت حنظلہ بن صفوان علیہ السلام کو ڈال کر اوپر ایک پتھر رکھ دیا گیا اور کنویں کا روح بند کر دیا گیا. مسلمانوں, اس جرف کو دیکھو, اس استقامت کو دیکھو, اس عظیمت کو دیکھو, اس بلندی کو دیکھو, رب اللہ کی اس وجہ کو دیکھو کہ پیغمبر کنویں میں بند کر دیا گیا اور اوپر سے ایک بہت بڑا پتھر رکھ کے کنویں کو بند کر کے نبی کو اذیت ناک سزاؤں سے دوچار کیا گیا. نبی کنویں میں بند تھا, ایک دن گزر گیا, دوسرا دن گزرا, تیسرا دن گزرا, چوتھا پڑوں میں بنتے ہیں جسے ہماری زبان میں ماشکی کہتے ہیں, مشکے بھرنے والا. وہ صحابی تھا, اس کو پتا چلا کہ میرے پیغمبر کو کنویں میں بند کیا گیا. وہ روتا ہوا آیا, اس نے دیکھا کہ پولیس کے سپاہی کھڑے. اگر میں نے ان کے سامنے نبی سے بات کی تو یہ مجھے بھی گرفتار کر لیں گے. وہ ارد گرد جھک گیا. جب پولیس چلی گئی, رات ہو گئی, تو آدھی رات کے وقت اس نے کنویں کے کنارے سے دو چار چیزوں کو توڑا اور ایک سوراخ کر کے اس سوراخ سے وہ آگے کیا اور کہا یا نبی اللہ السلام علیکم. نبی کنویں میں بند اور سوراخ سے وہ کر کے کہا یا نبی اللہ السلام علیکم, اے نبی اللہ تجھ پر سلام ہو. کہ سب سے پہلے کنویں کا پتھر ہٹاؤ, مجھے باہر نکالو, میں بڑا تنگ ہوں. کہتے ہیں نا کہتا, لیکن نبی نے جب اس نے کہا یا نبی اللہ میرے لیے کیا حکم ہے, تو کنویں کے اندر سے پیغمبر نے فرمایا کہ آج سات دن گزر گئے, تو میرے پاس آدھی رات کے وقت آ کر پوچھا ہے کہ یا نبی اللہ میرے لیے کیا حکم ہے, تو اے میرے صحابی تیرے لیے حکم یہ ہے کہ ربون اللہ نہ چھوڑنا. تیرے لیے حکم ہے کہ ربون اللہ لا الہ الا اللہ نہیں چھوڑنا, ربون اللہ نہیں چھوڑنا. صحابی رو پڑا, دانے مار کر رو پڑا, کہنے لگا اللہ کے رسول تم کنویں میں بند ہو, میں باہر ہوں, میں تمہیں کنویں سے نکالنا چاہتا ہوں. تو نبی نے جواب دیا جس خدا کے لیے میں کنویں میں بند ہوں وہ میری کمزوریوں کو دیکھ رہا ہے, وہ میری مجبوریوں کو دیکھ رہا ہے, وہ میری مشکلات کو دیکھ رہا ہے. نبی کنویں میں بند تھا, صحابی کنارے پر کھڑا رو رہا ہے, لیکن نبی نے یہ نہیں کہا کہ اپنی قوم کو لے آؤ, اپنی برادری کو لے آؤ, ماسکی جمع کر کے لے آؤ, پہلے پتھر ہٹاؤ. یہ کہا کہا کہ تم لا الہ الا اللہ پہ پکا رہنا, رسول اللہ پہ پکا رہنا, تیری چمڑی اتر جائے رسول اللہ نہیں چھوڑنا. نبی کنویں میں بند ہے. قرآن نے کہا اصحاب الرس, اس پرانے کنویں کو دیکھو. پھر کیا ہوا, توجہ فرمائے, نبی کنویں میں بند ہے, سات آٹھ دن گزر گئے. بادشاہ کے دل میں آیا کہ چلو یہ جو نبی ہے, یہ جو ہمدرا ہے, ہماری قوم سے ہے, ہماری برادری سے ہے, شاید بدل گیا ہوگا, شاید اب راستہ چھوڑ دیا ہوگا, شاید اب موقع چینج کر لیا ہوگا. تو بادشاہ نے پولیس کو کہا پتھر ہٹاؤ. پتھر ہٹایا, بادشاہ نے آ کر کنارے پر کہا ہمدرا اب کیا خیال ہے. تو ہمدرا نے جواب میں کہا قولوا لا الہ الا اللہ تفلحوا, لا الہ الا اللہ کہو کامیاب ہو جاؤ گے. بادشاہ نے کہا یہ ضد میں آ گیا ہے, یہ نہیں مانے گا. پولیس کو کہا, پولیس کو کہا کہ اس حضرہ کو اس کنویں میں زندہ دفن کر ڈالو. چنانچہ مٹی لائی گئی, گدوں پر مٹی لائی گئی, مٹی کنویں میں گرائی جاتی ہے. جب کندھوں تک مٹی آئی, مسلمانوں دیکھو کندھوں تک, نبی کا صرف سر باہر رہ گیا. تو بادشاہ نے کہا اب کیا حال ہے, تو حنظلہ نے کہا قولوا لا الہ الا اللہ تفلحوا, کہو کہ اللہ کے سوا کوئی گلا نہیں. بادشاہ نے کہا یہ اب بھی باز آئے گا, اسے زندہ دفن کر دو. چنانچہ مٹی پیغمبر کے چہرے پہ نبی کے سر پہ ڈال کر نبی کو زندہ دفن کر دیا گیا. نبی کنویں میں بند ہو گیا. جب نبی کو زندہ دفن کیا گیا تو بادشاہ کنویں پر کھڑا ہو گیا, مٹی پہ کھڑا ہو کر ناچنے لگا. جب بادشاہ نبی کے جسم پہ ناچنے لگا, اللہ کے غضب کو جوش آیا, فرمایا جبریل جلدی کر. قرآن نے کہا فجع اللہ عالیہا سافلہا وامطرنا علیہا حجارتا من سجیل. اے میرے جبریل, اے فرشتوں کے سردار, نچلا حصہ زمین کا اوپر کر دے, اوپر کے حصے کو نیچے کر.
بزرگ بولے اصحاب الرس ঘটনা
হুয়া এটা একটা বিরাট পরীক্ষা কেন্দ্র। হযরত হামজা বিন সাফওয়ান আলাইহিস সালাম একজন পয়গম্বর কে কদর অতিবাহিত হয়েছেন, যিনি তার কওমের কাছে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। তখন কওমের সদরকে বলে বলছেন, কওমের নেতাকে রাষ্ট্রপতিকে, এ সরদার এ কওম তোমরা বলো রব্বুনাল্লাহ আল্লাহ, এ কথা তোমরা বলো। যখন সদরকে বলা হয়েছে তখন সরদারের এবং রাষ্ট্রপতি পক্ষ থেকে ধমকি আসলো, হে হামজা তোমার এই কথা বন্ধ করো, আমাদের মধ্যে আসো, রব্বুনাল্লাহর দাওয়াত বন্ধ করো, যদি না করো তোমাকে অত্যন্ত কঠোর পরিণামের সম্মুখীন হতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন, কঠোর পরিণামের কি বলছো, হামজা জান চলে যেতে পারে, এক মুহূর্তের জন্য রব্বুনাল্লাহর দাওয়াত বন্ধ হতে পারে। এরপর বাদশাহ হযরত হামজা বিন সাফওয়ান আলাইহিস সালামকে গ্রেফতার করে, গ্রেফতার করে সামনে আইনা শাসক দিল যে গ্রেফতার হয়ে গেছ, আমি হইলাম বর্তমান যুগের বাদশাহ, ক্ষমতাশীল, বহু রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ আমার হাতে, এখন গ্রেফতার হয়েছি, এখন বল তোমার কি খেয়াল, এই দাবির থেকে তুমি সত্যি রাজি কিনা। হযরত হামজা আলাইহিস সালাম ফরমান, আমার যতক্ষণ দেহে জীবন আছে ততক্ষণ আমার কথা থাকবে রব্বুনাল্লাহ। এরপর তারা সেই হামজা আলাইহিস সালামকে ছাড়ে নাই, পুলিশকে আদেশ করলে বাদশাহ হামজাকে নিয়ে সেই পুরাতন কুয়ার মধ্যে নিক্ষেপ কর। পুলিশ জালিম হযরত হামজা আপনি সফল আলাইহিস সালামকে সে অন্ধ কুয়ার মধ্যে নিক্ষেপ করেনি, শুধু কুয়ার উপরে মজবুত পাথর চাপা দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়। এই পাথর চাপার ভিতরে একদিন দুই দিন না, একাধারে আল্লাহ নবী হযরত হামজা সাত দিন পর্যন্ত অবস্থান করেছেন। এই পয়গম্বরের একজন মাত্র সাহাবি ছিলেন, তিনি যখন জানতে পারলেন পয়গম্বর কুয়ার মধ্যে বন্দি, তখন সে সাহাবি ইমানের আহ্বানে পয়গম্বরের মহব্বতে দলে আসে, আসে দেখল যে কুয়ার পারে পুলিশ পাহারা দা, সরকারি পুলিশ পাহারা দা, পুলিশ সামনে একা মানুষ বেচারা কি করবে, আত্মগোপন করে লুকিয়ে থাকে। রাত্রির অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে দূর থেকে মাটি খুলি খুলে কুয়ার পায়ে এসে কয়েকটা ইট ছড়াইয়া ফেলে, ইট ছড়াইয়া ফেলে সে কুয়ারকে একটা ছিদ্র হয়, ছিদ্র মুখে গ্রহণ করল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আমার নবী আপনাকে সালাম দিচ্ছি, আমি আপনার অমুক সাহাবি, আপনি এখানে এই মুসিবতে পড়ছেন, আমি অনেক কষ্ট এখান পর্যন্ত পড়ছি, এখন বলুন আমার জন্য এই মুহূর্তে কি হুকুম আপনি করেন। হযরতে হামজা হাসান তখন ফরমান, আমার সাহাবি আমি এই জায়গায় আজ সাত দিন, তুমি এতদিন পরে আসছো, হুকুম চাইতেছ, আমার একত্র হুকুম তুমি বলো রব্বুনাল্লাহ, এ কথা বলো অতল থাকো, এটাই আমার নির্দেশ। আমাদের মতো মুখ হইলে হয়তো বলতাম যে আমি বিপদে আছি, তুমি চেষ্টা করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় কেনা আপন জন কেউ থাকলে তাদেরকে নিয়ে একটু মিছিল করো, মার্চ করো, আসিয়া কুয়ার উপরে পাথর সরাইয়া আমাকে বাহির করো, এ কথা আমরা বললাম। কিন্তু আল্লাহ নবী ফরমান, আমার নির্দেশ তুমি এ কথা মজবুত থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমার তোমার প্রতি নির্দেশ। সে সাহাবী তখন বলে যে হুজুর আপনি এভাবে কুয়ায় পড়ে মহাবিপদগ্রস্ত আছেন, আমার কি এই টাইমে আপনাকে উদ্ধারের জন্য করণীয় নেই, বলুন আমি আপনাকে উদ্ধারের জন্য কোন চেষ্টা করবো কিনা। আল্লাহ নবী তখন বলেন, হে আমার সাহাবি আমি যে বিপদে আসি মুশকিলে আসি মুসিবতে আসি, আমার মালিক কি দেখছেন না, আমার মালিকের শক্তি কি তোমার থেকে কম, আমার মালিক খুব দেখতেছেন, আমার মালিক আমার জন্য যথেষ্ট, তোমার কোন সাহায্যের প্রয়োজন নেই, তোমার যেমন নির্দেশ থাকবে তুমি যতদিন বাঁচবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ তামান ছাড়বে না। সাত দিন পর বাদশার মনে একটা খেয়াল আসলো যে হামজা আপনি সাফওয়ান তো আমাদের দেশেরই লোক, বংশেরই লোক, সাত দিন অন্ধ কুয়ায় বন্দী, হয়তো এতদিনে তার মনের কিছু পরিবর্তন এসেছে। বাদশার দল বল নিয়ে কুয়ার পরে আসলো, অন্ধ কুয়ার পরে আসিয়া কুয়ার মুখ সরাইয়া মুখের পাথর সরাইয়া বাদশা বলে, হে সাফওয়ান পুলিশ বলতেছে আন্দালাস এ সফওয়ান সাত দিন মধ্যে কুয়ায় আসো, বড় বিপদে আসো, আমরা তোমার ঘর নিতে আসছি, বলো এখন তোমার কি খেয়াল? তখন তিনি বলে আমার খেয়াল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। তখন বাদশা কর আন্দালাস তো জিদি আইসা গেছে, জিদি আইসা গেছে, সে কিছুতেই তার হরদমই করছে বাচ্চার ভাষায়, কিরণও যাচ্ছে না, অতএ তাকে এখানেই সত্য দফন করে ফেলো, মাটি ঢালো, দেখা যাক কি হয়। এরপরে গাদার ফিটি করি করি পুরো পাহাড় থেকে মাটি আনা হইতেছে, আইনা সেই অন্ধকার অন্ধকুপের মধ্যে হাতে হান্দলার উপরে মাটি নিক্ষেপ করা হয়েছে, মাটি নিক্ষেপ হইতে হইতে পয়গম্বরের শিরে পর্যন্ত উঠে গেছে, মাত্র মাথা বাকি আছে। এমত অবস্থা বাদশা আইসা জিজ্ঞাসা করে হান্দলা বলো এখন তোমার খেয়াল? হযরত হান্দলা ইসলাম বলেন এখনো বলছি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে কোনো কথা নাই। তখন কমপক্ত বাদশা বলে হান্দলা জিদ কমে নাই, তাকে জীবন্ত দফন করে ফেলো, তাকে আর কথা বলার সুযোগ দিও না। তখন উপরে মাটি চাপা দেওয়া হয় আল্লাহ নবীকে, চিন্তা মাটি চাপ করে সে অন্ধকার কূপে দফন করে দেওয়া হয়। এই অন্ধকার কুফির রস যেটাকে কোরআনে ভাকে আরব রস বলা হয়েছে, বলা হয়েছে যখন কুয়ার মধ্যে মাটি দিয়া ভরপুর করে হযরত হান্দালা আলাইহিস সালামকে জীবন্ত দাফন করা হল, সেই কাফের বাদশা মনে খুশিতে যে কুয়ার ভরে নাচতে থাকে, তখন রব্বুল আলামিনের কদর জোশ আসা যায়। আল্লাহ পাক তখন ফরমান যে এই বেয়াদবি আর বরদাস্ত করা যায় না, নবীর সঙ্গে বেয়াদবি করা হচ্ছে, হতে এই জমিনের উপজীবাকে উল্টাইয়া নিচে দেওয়া হোক, নিচের উপরে আনা হোক, ওনাকে বলা হয়েছে বাজালনা আলিয়াহা সাফেলাহা, এবং অত অনবরত সাত দিন পর্যন্ত তাদের ঘরে অগ্নিবৃষ্টি পাথর নিক্ষেপ করা সেই কমকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক সেই বিয়াদত থেকে এভাবে শাস্তি দিয়েছে।
বরাবর মুখরম আপনে দেখা, আপনে মাজা কিয়া কে রব্বুন আল্লাহ মে কতনি কুওয়ত হ্যায় আর কতনি তাকত হ্যায়, দুনিয়া ভর কা মুসলমান ইসি জজ্বে কে তহত মৈদান মে উতরতা, আপকো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বেশুমার ওয়াকিয়াত রব্বুন আল্লাহ কি ইসি আজমত কা নিশান বন কর মিলেঙ্গে। লেকিন আপ যারা আগে আয়ে আগলি বস্তি কি সৈর করেন, اور وہ ہے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا کردار، آپ کی عظمت توجہ فرمائیں۔ مجھے بتائیں کہ جب ابو جہل نے کہا کہ اے میرے بھتیجے اگر تم سرداری چاہتے ہو سرداری حاضر ہے، اگر لڑکی سے شادی چاہتے ہو تو لڑکیاں حاضر ہیں، اور اگر خزانہ چاہتے ہو منہ کھول دیتے ہیں، لیکن لا الہ الا اللہ کو چھوڑ دو۔ تو حضور نے جواب میں فرمایا، حدیث میں آتا ہے رسول اللہ کا چہرہ سرخ ہو گیا، آپ نے اپنے چچا سے کہا کہ میرے دائیں ہاتھ پہ سورج اور دائیں ہاتھ پہ چاند رکھ دو، محمد سب کچھ لٹا سکتا ہے، رب اللہ نہیں چھوڑ سکتا، لا الہ الا اللہ نہیں چھوڑ سکتا۔ میرے بھائیوں پیغمبر کا یہ کردار، حضور کی اس سنت کو دیکھو کہ مکہ مکرمہ میں نبی کے راستے میں کانٹے چھائے گئے، رب اللہ نہیں چھوڑا، پیغمبر کے گلے میں رسیاں ڈال کر گھسیٹا گیا، رب اللہ نہیں چھوڑا، پیغمبر کو تانے دیے گئے، رب اللہ نہیں چھوڑا۔ 144,000 صحابہ میں میرے بھائیوں کتنے صحابی شہید ہوئے؟ بدر کے میدان میں 14 صحابی شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ اور کے پہاڑوں پہ 70 صحابی شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ خیبر کی جنگ میں 19 صحابی شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ حنین کے معرکے میں 12 صحابی شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ اور خندق کی لڑائی میں 13 صحابی شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ دیر معاونہ پہ 67 صحابہ شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ تبوک کے سفر میں 7 صحابی شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ اور پیغمبر علیہ السلام کے دور نبوت میں 256 صحابی شہید ہوئے، رب اللہ نہیں چھوڑا۔ اور خلافت راستہ کے 50 سالہ دور میں
ہزار صحابی شہید ہوئے, رب اللہ نہیں چھوڑا, چمکتی ہوئی تلواروں کے نیچے رب اللہ نہیں چھوڑا, تہتے ہوئے انگاروں کے اوپر رب اللہ نہیں چھوڑا, کیسر قسم سے ٹکرا گئے رب اللہ نہیں چھوڑا, ہرکل کے ٹکڑے کر دیے رب اللہ نہیں چھوڑا, یسج کے ٹکڑے کیے رب اللہ نہیں چھوڑا, بچے یتیم کرائے رب اللہ نہیں چھوڑا, بیویاں بیوہ کرائی رب اللہ نہیں چھوڑا, اپنے ٹکڑے کرا کے کتاب میں بکھرنا تلاش کیا رب اللہ نہیں چھوڑا, چشمے فلک نے دیکھا چمکتی ہوئی تلواروں کے نیچے صحابہ نے رب اللہ نہیں چھوڑا, اور ان کے ٹکڑے فضاؤں میں بکھیر لیے گئے رب اللہ نہیں چھوڑا, اللہ کا قرآن لے کر نبی کا فرمان لے کر مدینہ سے نکلے افریقہ میں پہنچے, افریقہ سے نکلے سمندروں میں پہنچے, سمندروں سے نکلے فرانس میں پہنچے, فرانس سے نکلے یورپ میں پہنچے, شمس و قمر تک شجر و حجر تک شمال و جنوب تک اور مشرق و مغرب تک سب کچھ لگا دیا لیکن رب اللہ نہیں چھوڑا, تو کیا دیکھا کہ نبی کا چہرہ نظر آیا, پیغمبر کا چہرہ دیکھا, تو اس تڑپنے والے نے کہا مجھے چھوڑ دے, اس نے اتار دیا نیچے, اب نبی کا چہرہ دیکھ کر کہتا ہے فزت برب الکعبہ، کعبے کی قسم میں کامیاب ہو گیا، آخری وقت ہے، چہرہ میں کامیاب ہو گیا، اور کھسکتا ہوا آہستہ آہستہ چلتا ہوا حضور کے قریب پہنچا. حضور اس طرح پہاڑ کے اوپر رونا سکوز ہے، آپ کے قدم زمین کی طرف رکھ رہے ہیں، قریب ہو کر اپنے رخساروں کو رسول اللہ کے پاؤں کے تلوے سے لگا تھا. اور جب حضور نے دیکھا تو آپ نے فرمایا یہ تو جاد مرکب ہے. حضور نے جب اس کے جسم کے نا خون کو دیکھا تو حضور نے فرمایا لوگو کسی نے جنتی دیکھ رہو تو جاد کے چہرے کو دیکھو، یہ سیدھا جنت میں جا رہا ہے اور نکل جائے تم تیرے قدموں کے نیچے، یہی دل کی حسرت، یہی آرزو ہے. میرے بھائیوں یہ ہے رب اللہ کا محبوب، یہ ہے رب اللہ کی عظمت کہ سب کچھ لٹا دیا گیا لیکن فکر اپنا نہیں، فکر محمد مصطفیٰ کا.
حضرت صحابہ کرام رضی اللہ عنہم ذرا رب اللہ کے نعرہ نزدیک چلے حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم پریم و محبت مدد کتا مت رہے اوہدر میدان جد چالو رقت پرواہت چم چھٹتے سے کشت ٹکڑا ہوتے سے تلوار پھٹتے سے یہ اوستھا ایک جن صحابی آہت ابتائے پڑے گئے رقت سارا دہانی تو تل پھٹے سے تین اوستھا ایک ویکتی پانی مسکنیا بھانڈنیا چلچے سے پانی والا کے دیکھے سے آہت صحابی ہر انگیت ڈاک دلین اشارہ کرلین ایدیکے آسو تین من کرسین آہت لوس نیچر پانی سے بند ہو کاسے آسا بولیں আপনি কি পানি দেব, আপনার রক্ত রক্ত প্রবাহিত হচ্ছে, যাহা চুর চুর হয়ে গেছে, কি পানি দেব না দাওয়াই দেব না ভর্তি আনবো না কি করবো বলো? সেই সাহেব তখন বলেন ভাই আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পথে রক্ত সরে যাচ্ছে, আমার পানি চাই না, ওষুধ চাই না, ভর্তি চাই না, কোনো খাদ্য চাই না, আমার মনের মধ্যে আসু দুনিয়া থেকে বিদায় হওয়ার তৎকালে এক মুহূর্ত আমার হাবিব আল্লাহর হাবিবে সারা বড় একটা নজর এই কথা শুনে সেই মুস্কওয়ালা ব্যক্তি হাতের পানির ভাণ্ড নিচে রাখা দিল, সে আহত সাহাবিকে টান ছাড়িয়া রওনা করেছেন আল্লাহর হাবিব যেখানে চলল আপনার সেই দিকে. কিছু দূর আগানোর পর পাহাড়ের উঁচু নিচা জায়গা একটু আগানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সেই সাহাবি নজরে ভেসে ওঠে. তখন সেই সাহাবি খুশিতে যিনি কান্দে কেনছেন তাকে বলছেন ভাই আমাকে আর কান্দে রাখিও না, আল্লাহর হাবিব দেখা যাচ্ছে, আমি আর কারো কানে থাকতে পারি না. এই মধ্যে তার কানকে পড়ে গেলেন, নিচে নেমে গেলেন, আহত মানুষ দাঁড়ানোর ক্ষমতা নাই, আবার গুলি দেয় বুকে হাসনা দিয়ে অনেক কষ্টে সামনে আগিয়ে আল্লাহ হাবিব যেখানে বসা আছেন হুজুরের পাওয়ার নিচে থেকে ঝুলে এসছে সে সাহাবি যাইয়া হুজুর সাল্লামের পায়ের পালন নিচে নিজের মুখের কাল্লা দিয়ে দিয়ে সেখানে সাহায্য অনুভব করতেছে এবং বললেন আল্লাহর কসম তোমার দেহে রক্ত রঞ্জিত, তুমি এভাবে আহত হয়েছো, তোমার আয়াত বেশি বাকি নেই মনে হচ্ছে, তোমার কিছু চিকিৎসার প্রয়োজন. সে সাহায্য হুতু আমার জগতে থাকার আর কোন স্বাদ নাই, জীবনের শেষ মুহূর্তে আমার হাবিবের চেহারা মতো দেখেছি, এর সাথে বেশি আমার কোনো চাহিদা বাকি নাই, এখন আমার জীবন চলে গেলে আমার কোন আহতি থাকবে না. আল্লাহ হাবিব তখন বলছেন এ আমার হুস্তির বন্ধুরা যদি চাও জান্নাতে উপস্থিত চাও এই জায়গা আপনি মুস্কের একে দেখি নাও এই জান্নাতে জিয়াদ আপনি মুস্কের এই জান্নাতি মানুষ একে দেখে নাও. তখন তিনি এই অবস্থায় হুজুর সালসালামকে দেখে হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছেন. হুজুর ফরমান এই হল রব্বুল্লাহ বলনওয়ালাদের ইতিহাস, তাদের পরিচয়, যারা রব্বুল্লাহ বলবে খুব নবী করবে এরকম হবে, আল্লাহ নামে আসেন এরকম হবে, এই রব্বুল্লাহদের প্রধান কোন এক পরিচয় বলে নিবন্ধিত করে.
برابر محترم رب اللہ ایک ایسا کلیا ہے ایک ایسا شاہکار ہے کہ جس کی تصویر سارے صحابہ کی صورت میں موجود ہے. آپ کے سامنے زیاد بن سکرم کے اس واقعہ کے بعد ایک شاہکار جو اسی رب اللہ کا شاہکار ہے آپ کے سامنے لا کر آپ کا ایمان تازہ کرنا چاہتا ہوں. رب اللہ کس طرح اس نے کہا گھر میں بیٹھ کر کلمہ پڑھنا آسان ہے، گھر میں بیٹھ کر توحید کا نعرہ آسان ہے، گھر میں بیٹھ کر توحید کی بات آسان ہے، مسجد کے حجرے میں بیٹھ کر تسبیح کرنا آسان ہے، مدرسے میں بیٹھ کر لا الہ الا اللہ پڑھنا آسان ہے، لیکن چمکتی ہوئی تلواروں کے نیچے رب اللہ کہنا بڑا مشکل ہے. اور اس کا زندہ دلیل اعلان پیغمبر کے صحابہ نے کیا، نبی کی جماعت نے کیا، رسول اللہ کے دوستوں نے کیا، نبی کے ذات پر مر مٹنے والے ان مجاہدوں نے کیا. میرے بھائیو، ایڈورڈ گبن ایک انگریز مورخ ہے، اس نے تاریخ صحابہ پر 22 جلدوں میں کتاب لکھی ہے. اس نے عجیب واقعہ لکھا، اس نے کہا صدیق اکبر کے دور خلافت میں جب عیسائیوں سے، عیسائی رومی بادشاہوں سے مسلمانوں کی جنگ ہوئی، تو اس جنگ میں ایک عجیب واقعہ پیش آیا. بادشاہ وقت کے سامنے قیدی لائے گئے اور ان قیدیوں کی تعداد 600 سے زیادہ تھی. روم کا بادشاہ قیدی صحابہ کرام ہے، صحابہ کی جماعت قیدی کر کے لائے گی. آپ کو معلوم ہونا چاہیے کہ ان قیدیوں میں بڑے بڑے صحابی تھے، لیکن ان صحابہ میں ایک صحابی کا نام حضرت حذیفہ سہیلی تھا، سب کہو رضی اللہ تعالیٰ. میرے بھائیو، حذیفہ سہیلی بڑے خوبصورت صحابی تھے. ویسے تو عرب کے اندر بڑے بڑے حسین لوگ گزرے، بڑے بڑے خوبصورت لوگ گزرے، لیکن حذیفہ سہیلی کا حسن دیکھ کر لوگ ششدر اور پریشان ہو جاتے تھے. حضرت سہیل کے ابن اکرم سہیل نے کہا، ان کا ذکر بھی حسین لوگوں میں ہے. حضرت دہلی اکرم بھی، یہ بھی حسین لوگوں میں تھے، لیکن ایک صحابی حذیفہ سہیلی ہے، بنو سہیل قبیلے کا نوجوان ہے، وہ بھی اس میں موجود تھا. میرے بھائیو، حالانکہ خدائے ابن ابی بھی بڑے حسین تھے، انہیں تمیم کے درخت کے نیچے پھانسی دی گئی، یہ علیحدہ تفصیلی واقعہ ہے. لیکن رب اللہ کے جرم میں حذیفہ سہیلی سے کیا سلوک کیا گیا؟ بادشاہ وقت کا دربار ہے، رومی بادشاہ کی فوج کھڑی ہے، پولیس کھڑی ہے، فوج کھڑی ہے، اور اس نے صحابہ کرام کو قید کر کے لایا گیا، ہاتھوں کو رسیوں سے باندھا گیا، پاؤں کو رسیوں سے باندھا گیا، اور جب وہ قیدی گزرنے لگے تو بادشاہ وقت کی نظر ایک صحابی پہ پڑی کہ اس پوری جماعت زیادہ حسین اور جمیل تھا، خوبصورت تھا، جس کے چہرے کو دیکھ کر دنیا کھڑی ہو جاتی تھی، جس کے حسن کو دیکھ کر لوگ ششدر اور پریشان ہو جاتے تھے. اس کے چہرے کو بادشاہ نے دیکھا، اس کو قریب بلایا اور بلا کر کہا، اے نوجوان، تیرا نام کیا ہے؟ اس نے کہا، میرا نام حذیفہ ہے اور میں محمد رسول اللہ کا ایک غلام صحابی ہوں، ادنا صحابی ہوں. اس نے کہا، تیرا کون سا قبیلہ ہے؟ حذیفہ نے کہا، میں سہیلی قبیلے کا چشم و چراغ ہوں، جو ابوا کی بستی میں ہے اور جو قبیلہ پورے عرب میں پھیلا ہوا ہے. اس نے کہا، میری کتنی عمر ہے؟ حضرت حذیفہ نے فرمایا، تیری عمر 40 سال کے قریب ہے. اس نے کہا، تیری عمر تو 30 سال معلوم ہوتی ہے، تیرے حسن کو دیکھ کر، تیرے جوان کو دیکھ کر تیری اتنی عمر نہیں رکھتی. اس نے کہا، تم چاہتے کیا ہو؟ پاک نے کہا، میں چاہتا یہ ہوں کہ اگر تو محمد مصطفیٰ کا کلمہ چھوڑ دے، اگر رب اللہ کہنا چھوڑ دے، میں تجھے اپنی بادشاہت میں شریک کر لوں گا، میں تیرے ساتھ اپنی لڑکی کی شادی کر دوں گا. اس نے کہا، اگر کلمہ محمد کا چھوڑ دیا پھر مجھے زندگی کی کوئی ضرورت نہیں ہے. کلمہ نبی کا چھوڑا، میں زندگی کی ضرورت نہیں رکھتا، اس لیے کہ میں تو سدا بھی محمد مصطفیٰ کے لیے ہوں، میری موت بھی نبی کے لیے ہے، میری زندگی بھی نبی کے لیے ہے. اس نے کہا، تو اپنے حسن کو دیکھ، تو اپنے جمال کو دیکھ، تو اپنے کمالات کو دیکھ، تیرے جیسا کسی کا چہرہ نہیں، تیرے جیسا کسی کا جمال نہیں، تیرے جیسی کسی کی خوبصورتی نہیں. حذیفہ سہیلی نے کہا.